আলাইকুম রহমতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আহমদীদের অধিকাংশই সেসব মানুষ বা তারা যারা জন্মগত আহমদী অথবা তারা যাদের পরিবারে একেবারে শিশুকালে বা শৈশবই আহমদিয়াত প্রবেশ করেছে এবং তারা আহমদী পরিবারে বা আহমদী পরিবেশে লালিত পালিত হয়েছেন এবং তাদের মধ্যে হতেও অধিকাংশই পাকিস্তানি যাদের এ দেশে এই জন্য থাকার এবং এখানকার নাগরিক হওয়ার অনুমতি দেয়া হয়েছে যে আপনারা এখানে এসে এ কথা ঘোষণা করেছেন যে পাকিস্তানে আপনাদের স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় শিক্ষা অনুসারে ইসলামী শিক্ষামালা অনুসারে ধর্ম পালনের এবং অনুশীলনের অনুমতি ছিল না বা নেই। এমনও কিছু লোক হবেন যাদের বিরুদ্ধে সরাসরি বিভিন্ন মামলা মোকদ্দমা দায়ের করা হয়েছে। অতএব এই যে অধিকাংশ আহমদীর এখানে থাকার অনুমতি দেয়া অথবা এখানকার সরকারের স্নেহদৃষ্টি এজন্যই আপনাদের প্রতি রয়েছে কারণ আপনারা নিজেদেরকে আহমদি বলে পরিচয় দেন, নিজেদেরকে আহমদি বলে দাবি করেন। অতএব আহমদি হওয়ার এই যে ঘোষণা এটি আপনাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করে এবং এই দায়িত্ব থেকে সেসব আহমদীয় মুক্ত নয় যারা নিজেদের শিক্ষা দীক্ষা বা অন্য কোনো যোগ্যতার কারণে এই দেশে এসেছেন এবং এখানে এসে নিজেদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে শৈলী বা নৈপুণ্য তা আরো সুস্পষ্টভাবে প্রমাণ করার সুযোগ পেয়েছেন এবং তারা নিজেদেরকে আহমদী বলে পরিচয় দেন। অনুরূপভাবে যারা নবাগত আহমদী তারা যখন বয়াত করেন এবং এ উদ্দেশ্যে তারা জামাতভুক্ত হন কারণ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবির উপর তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, বয়াতের পর তাদের উপরও এই বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালন করার দায়িত্ব অর্পিত হয়। খোদা তাআলা তাদেরকেও এ কারণে এই দায়িত্ব থেকে মুক্ত ঘোষণা করবেন না যে তারা বলবেন যে আমরা জন্মগত আহমদীদের অথবা পুরনো আহমদীদের এমনটি করতে দেখেছি বা যেমনটি করতে দেখেছি তদ্রূপই আমরা করেছি। এ যুগে আমাদের তরবিয়ত এবং হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোরআন ও সুন্নাত সম্পর্কে যে তাফসীর এবং তার ব্যাখ্যা এবং তার রচনা সমগ্র বোঝা বা লেখা বোঝা আবশ্যক, এগুলো দেখা এবং পড়া আবশ্যক, এবং এই জিনিসগুলো প্রত্যেকের সামনে সংরক্ষিত আছে। অতএব কারোর জন্যই কোনো অজুহাত ধোপে টিকবে না। কিন্তু পুরনো আহমদীদের আমি একথাও বলতে চাই যে আপনাদের আদর্শ দেখে যদি কেউ হোঁচট খায়, স্খলিত হয়, তাহলে আপনারা এই ভুল এবং পাপে অবশ্যই অংশীদার সাব্যস্ত হবেন। অতএব পুরনো আহমদী যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, যে তাদের বাপ দাদা বা পিতৃপুরুষ আহমদী হয়েছিলেন, পূর্বপুরুষ আহমদী হয়েছিলেন, অথবা তারা শিশুকালেই আহমদীয়তের সুযোগ পেয়েছেন আর আল্লাহ তাআলার ফজলে তারা এখানে এসে উত্তম সুযোগ সুবিধা পেয়েছেন, ভালো সুযোগ সুবিধা পেয়েছেন, তাদের ভোলা উচিত নয় যে তারা জামাতের অনুগ্রহ তলে আছেন এবং জামাতের এই অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ তাদের নিজেদের অবস্থায় অসাধারণ পবিত্র পরিবর্তন সৃষ্টি করার চেষ্টা করা উচিত এবং নিজের সন্তান সন্ততিদেরও আল্লাহ তাআলার জামাতভুক্ত হওয়ার কারণে এই এহসান সম্পর্কে বলতে থাকা উচিত, অবহিত করতে থাকা উচিত, এবং এটিও যে তাদের দায়িত্ব কি এবং আপনাদের পূর্বপুরুষ জামাতভুক্ত হয়ে বয়াতের যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার কিভাবে আমরা সর্বদা দৃষ্টিপটে রেখে পালনের চেষ্টা করতে হবে বা চেষ্টা করতে থাকতে হবে। এখানে এসে যে আর্থিক যে স্বাচ্ছন্দ সৃষ্টি হয়েছে এ কারণে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মের মাঝেও এই শিক্ষাকে জারি রাখতে হবে। আমাদের সন্তানদের বলতে হবে যে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা একে আরো ফুটিয়ে তোলার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে এই জন্য তোমরা খোদার প্রতি কৃতজ্ঞ হয়ে সর্বদা জামাতের ব্যবস্থাপনার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রাখবে, দৃঢ় সম্পর্ক রাখবে, আহমদিয়া খেলাফতের সঙ্গে সর্বদা বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক বজায় রাখবে। অনুরূপভাবে প্রত্যেক আহমদীর দায়িত্ব হচ্ছে যখন সে নিজেকে আহমদী বলে পরিচয় দিবে বা আহমদী বলে দাবি করবে তখন সর্বদা জামাতের ব্যবস্থাপনার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা এবং আহমদীয় খেলাফতের সঙ্গে বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক বজায় রাখা তার জন্য আবশ্যক। কেননা একথাই বয়াত করার সময় অঙ্গীকার করেছিলে। আল্লাহ তাআলার ফজল এটি যে নবাগত আহমদী বিশেষ করে তারা যারা পুরো বিশ্বাসের সঙ্গে এবং জ্ঞানের ভিত্তিতে হযরত মসীহ মাউদ দাবিকে সত্য বলে মেনেছেন তারা নিজেদের বয়াতের অঙ্গীকার এবং এর শর্তাবলীর উপর অভিনিবেশ করেন। অনেক মানুষ চিঠিপত্র লিখে থাকেন কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা জন্মগত আহমদী অথবা যাদের পিতামাতা তাদের শিশুকালেই আহমদিয়াত গ্রহণ করেছিলেন এবং যারা পার্থিবতা উপার্জনের পিছনে অনেক বেশি ছুটছে এখানে এসে তারা সাধারণত বয়াতের শর্তাবলীর প্রতি অভিনিবেশ করে না, পরিধান করে না, আর বয়াতের অঙ্গীকারও তারা বুঝে না। আহমদিয়াতের কারণে আল্লাহ তাআলার অনুগ্রহকেও তারা স্মরণে রাখে না। এতৎসত্ত্বেও যে এখন সর্বত্র এমটি এর মাধ্যমে বয়াতের অনুষ্ঠান দেখা হয়, শোনা যায়, এর প্রতি মনোযোগ নিবদ্ধ করে বয়াতের মর্ম অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা তারা করে না। অনুরূপভাবে আহমদিয়া খেলাফতের সঙ্গে তারা সেভাবে সম্পর্ক গড়ার চেষ্টা করে না যেভাবে সম্পর্ক গড়া দায়িত্ব রয়েছে এদের। শুধু এক্ষেত্রে শুধুমাত্র যারা অ্যাসাইলেম নিয়ে এদেশে এসেছেন তারাই নয়, বরং সব শ্রেণীর মানুষ। আমি অ্যাসাইলেম বা শরণার্থীদের দৃষ্টান্ত এই জন্য দিয়েছি যে এখন আমার সামনে অধিকাংশই অ্যাসাইলেম বা শরণার্থী আশ্রয় প্রার্থী রয়েছেন। আজ তাদের যে উত্তম অবস্থা শুধুমাত্র জামাতের সদস্য হওয়ার কল্যাণেই হয়েছে, নতুবা এমন মানুষ সব জায়গায় এবং সকল শ্রেণীতে দেখতে পাওয়া যায়। অতএব প্রত্যেকে যখন আত্মজিজ্ঞাসা করবে, আত্মবিশ্লেষণ করবে, তখন আপনা আপনি সে বুঝতে পারবে যে সে কোথায় দাঁড়িয়ে আছে, তার অবস্থান কি। এখন আমি এই আত্মবিশ্লেষণের জন্য শুধুমাত্র বয়াতের একটি শর্ত আপনাদের সামনে পাঠ করছি। এটি শুধুমাত্র ভাষা দৃষ্টিতে দেখবেন না, বরং অভিনিবেশ করুন, তারপর আত্মবিশ্লেষণ করে দেখুন। যদি এই আত্মবিশ্লেষণের উত্তর ইতিবাচক হয় তাহলে সৌভাগ্যবান সেই ব্যক্তি এবং সে আল্লাহ তালার ফজল এবং কৃপা লাভ করবে। যদি দুর্বলতা থেকে থাকে তাহলে সংশোধনের চেষ্টা করুন। বয়াতের দশম শর্তে হযরত মসীহ মাউদ আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, শর্তের বাক্যাবলী হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্ম অনুমোদিত সকল আদেশ পালন করার প্রতিজ্ঞায় এই অধমের সঙ্গে যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাতে অটল থাকবে। এই ভ্রাতৃত্ব বন্ধন এত বেশি গভীর ও ঘনিষ্ঠ হবে যে কোনো প্রকার পার্থিব আত্মীয়তা ও অন্যান্য সম্পর্ক এবং সেবক সুলভ অবস্থার মধ্যে এর কোনো তুলনা পাওয়া যাবে না। অতএব এই হল সেই বাক্য যা আমাদেরকে তিনি আলাইহিসসালামের প্রতি নিঃস্বার্থ এবং সীমাহীন ভালোবাসার এবং সম্পর্ক করার দায়িত্ব অর্পণ করে। তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। কি অঙ্গীকার নিয়েছেন? যে আল্লাহ তালার খাতিরে আমার সঙ্গে ভালোবাসা এবং সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধন এত উন্নত মানের করো, উন্নত মানের ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলো। তিনি এই অঙ্গীকার নিচ্ছেন যে তোমরা অঙ্গীকার করো যে আপনার প্রত্যেক মারুফ ফয়সলা বা সিদ্ধান্ত মেনে নিব, অর্থাৎ প্রত্যেক সেই কাজ যে জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, প্রত্যেক সেই কথা যা ইসলামের শিক্ষামালার আলোকে যার পানে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। এরপর শুধুমাত্র মান্য করাই যথেষ্ট নয়, এর প্রতি পূর্ণ আনুগত্যই নয়, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এর উপর অটল থাকার চেষ্টা করব এবং আমল করব, অনুশীলন করব। এবং এই অঙ্গীকার ভালোবাসা এবং সম্পর্কের যে সম্পর্ক বন্ধন যে গড়ে উঠবে, এর মান এত উন্নত হবে, এই বন্ধন এত গভীর হবে যে এর দৃষ্টান্ত পার্থিব কোনো আত্মীয়তার সম্পর্ক মধ্যে পাওয়া যাবে না, আত্মীয়তার মাঝে পাওয়া যাবে না। এই উপমা সে অবস্থায় দেখতে পাওয়া যাবে না যখন মানুষ কারো প্রতি বিশ্বস্ততার কারণে বিশুদ্ধ সম্পর্ক রাখে, আন্তরিক সম্পর্ক রাখে। এর দৃষ্টান্ত এমন অবস্থায় পাওয়া যাবে না যে যখন মানুষ কারো অনুগ্রহ তলে এসে নিজেকে তার হাতে তুলে দেয়। অতএব এই অঙ্গীকার যে এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উন্নত মানের ভালোবাসা যদি কারো প্রতি হতে পারে তাহলে তার নিষ্ঠাবান প্রেমিকের সঙ্গেই হতে পারে। অতএব এই হচ্ছে মান যা আমাদের প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার পর তার সঙ্গে কিরূপ সম্পর্ক গড়ে তোলা উচিত তা এসব কথার আলোকে প্রত্যেকেই নিজে নিজের আত্মবিশ্লেষণ করতে পারে যে আমাদের মাঝে এই মান প্রতিষ্ঠিত আছে কি, অথবা যখন কোন পার্থিব বিষয়াদি আমাদের সামনে আসে, পার্থিব স্বার্থ আমাদের সামনে আসে, পার্থিব লাভ আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমরা এগুলো ভুলে যাই। পার্থিব সম্পর্ক এবং পার্থিব উদ্দেশ্যাবলী, এই ভালোবাসার সম্পর্ক এবং আনুগত্যের উপর প্রাধান্য বিস্তার করে। মানুষ কোন কাজ হয় সে নিজের লাভ এবং নিজের স্বার্থের জন্য করে থাকে, অথবা যদি তার পছন্দসই না হয়, মন মতো না হয়, তাহলে অনেক সময় বা অধিকাংশ সময় মানুষ ভয় পেয়েও করে থাকে, বাধ্য হয় মানুষ। যদি না করে তাহলে জিজ্ঞাসা করা হবে, আর হতে পারে শাস্তিও পাবে। অথবা ভালোবাসা এবং আন্তরিকতা এবং বিশ্বস্ততার চেতনায় সমৃদ্ধ হয়ে করে। যদি ধর্মের সঠিক জ্ঞান এবং ব্যুৎপত্তি কারো থাকে, তাহলে ধর্মীয় কাজ মানুষ ভালোবাসা, আন্তরিকতা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার চেতনায় সমৃদ্ধ হয়েই করবে। অতএব হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের কাছে এই প্রত্যাশা রেখেছেন, তার হাতে বয়াত করার পর এই চেতনায় উত্তরোত্তর সমৃদ্ধ হন। যতক্ষণ এই চেতনা আনুগত্য এবং নিষ্ঠা এবং আন্তরিকতার যে চেতনা এবং সম্পর্ক নিজেদের মাঝে সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত যেসব উপদেশ দেয়া হয় এর কোনো প্রভাব পড়বে না, এর উপর আমল করারও কোনো চেষ্টা থাকবে না। অতএব যদি উপদেশের উপর আমল করতে হয়, তার কথা মানতে হয়, নিজেদের বয়াতের অঙ্গীকার রক্ষা করতে হয়, তাহলে নিজেদের এতাত, আনুগত্য, নিষ্ঠা এবং বিশ্বস্ততার মান বৃদ্ধি করতে হবে। কোন আহমদি কখনো এটি ভাবতে পারে কি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কোন কথা কোরআন এবং সুন্নতের পরিপন্থী বলবেন? নিশ্চিত রূপে নয়, কখনোই এমনটি হতে পারে না। অতএব যখন এটি হতে পারে না, তখন প্রত্যেক আহমদির বোঝা উচিত যে মারুফ আনুগত্যের অর্থ হচ্ছে ভালোবাসা এবং নিষ্ঠাকে চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে চূড়ান্ত মানে উপনীত করে পরিপূর্ণ আনুগত্য করা, এবং পরিপূর্ণ আনুগত্য সে অবস্থায় হতে পারে যখন যার আনুগত্য করা হয় তার প্রতিটি নির্দেশ সন্ধান করা এবং তা জানার আগ্রহ যেন জন্মে। অতএব আমাদের জন্য এটি আবশ্যক যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের কাছে যেসব প্রত্যাশা রেখেছেন, যেসব নির্দেশ তিনি দিয়েছেন, সেগুলো যেন আমরা সন্ধান করি এবং এর উপর আমল করার বা অনুশীলন করার চেষ্টা করতে হবে। নতুবা শুধু মৌখিক দাবি হবে যে আমরা তার প্রতিটি নির্দেশ মান্য করি, আমরা জানি না তার নির্দেশ কি, যে তিনি কি নির্দেশ দিয়েছেন, তাহলে মানব কি করে, কিভাবে মানা যেতে পারে? অতএব আহমদি হওয়ার সঙ্গে এই শর্ত রয়েছে যে নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করো, আল্লাহ তাআলার খাতিরে যে সম্পর্ক গড়ে তুলেছেন তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একে আরো মজবুত করুন, সমৃদ্ধ করুন, আর আন্তরিকতার সঙ্গে বিশুদ্ধ চিত্তে নিজেদের জীবনকে সে অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জামাতকে যে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, জামাতের সদস্য এবং জামাতের সভ্যদের কাছে যে প্রত্যাশা রেখেছেন, তার বিভিন্ন বই পুস্তক এবং রচনাবলীতে লিপিবদ্ধ আছে। এখন এর মধ্যে হতে কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, আমাদের জামাতের এমন হওয়া উচিত যে শুধুমাত্র মুখের কথায় যেন আমরা সীমাবদ্ধ না থাকি, অর্থাৎ বাহ্যিকতার উপর যেন আমরা না থাকি, শুধু মুখের কথা যেন না হয়, বলি সর্বস্ব যেন না হয়, বরং বয়াতের মূল উদ্দেশ্য যেন পূর্ণকারী হয়। সত্যিকার উদ্দেশ্য কি বা মূল উদ্দেশ্য কি? তিনি বলেন, আভ্যন্তরীণ পরিবর্তন সৃষ্টি করা উচিত। শুধুমাত্র মাসলা মাসাইল দ্বারা তোমরা খোদা তালাকে সন্তুষ্ট করতে পারবে না, যদি আভ্যন্তরীণ পরিবর্তন না হয় তাহলে তোমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজেদের বোঝা যেন সে বহন করে এবং নিজের প্রতিশ্রুতি যেন সে পূর্ণ করে, রক্ষা করে। অতএব শুধুমাত্র বিশ্বাসগতভাবে নিজেকে নিজের সংশোধন করা বা বয়াত করা, হযরত মসীহ মওউদ আমের সত্যতাকে মেনে নেয়া, বিভিন্ন মসলা মাসাইল বা ধর্মীয় বিতর্কে অন্যের মুখ বন্ধ করে দেয়া কোনো মূল্য রাখে না। যদি ব্যবহারিক পরিবর্তন না হয়, যদি ব্যবহারিক অবস্থায় পরিবর্তন না আসে, উন্নত না হয়, তিনি বলেন যে তোমরা নিজেদের প্রবৃত্তির পরিবর্তনের জন্য চেষ্টা করো, সাধনা করো, নামাজে অনেক দোয়া করো, সাদকা এবং খয়রাত এবং অন্যান্য সর্বপ্রকার চেষ্টা প্রচেষ্টা দ্বারা ওয়াল্লাযিনা জাহাদু ফিনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা কি? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা আমাদের পথে চেষ্টা সাধনা করে তাদের কি হয়? লা নাহদিয়ানাহুম সুবুলানা, যে আমরা অবশ্যই তাদেরকে নিজের পথের পানে পরিচালিত করব, হেদায়েত দিব। আরেক স্থানে এর আরো ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, এটা কি করে হতে পারে যে ব্যক্তি একেবারেই ভ্রুক্ষেপহীন হয়ে আলস্য প্রদর্শন করে, সেভাবেই খোদার কল্যাণে কল্যাণমণ্ডিত হবে? যে আলস্য করে সে কল্যাণমণ্ডিত হতে পারে না। তিনি বলেন, এটি কি করে হতে পারে যে সে খোদার কল্যাণ থেকে আশিস মণ্ডিত হবে? যেভাবে সেই ব্যক্তি সকল বুদ্ধি, চেষ্টা, প্রচেষ্টা এবং পুরো আন্তরিকতা এবং নিষ্ঠা দ্বারা তার সন্ধান করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্ধান করে। অতএব তিনি যখন আমাদেরকে বলেন যে আমার কথা মানো, আমার পিছু চলো বা আমার পিছনে চলো এবং আমার সঙ্গে আনুগত্যের সম্পর্ক বজায় রাখো, এই কথা তিনি এজন্য বলেন যে আল্লাহ তাআলাকে সন্ধান করার পথ তিনি আমাদের দেখান, যে তিনি আমাদের বলেন যে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে পেতে পারি, আর আল্লাহ তাআলার কল্যাণ এবং আশিস থেকে তিনি আমাদের অংশীদার বানাতে চান, নিজেদের নামাজ সমূহকে নির্ধারিত সময় এবং সঠিকভাবে যথাযথভাবে আদায়কারী হন, আল্লাহ তাআলার ভালোবাসা এবং প্রেম প্রীতি লাভ করার জন্য সদকা এবং দান খরাতের প্রতিও মনোনিবেশ করুন। মোট কথা, তার সঙ্গে সম্পর্ক এবং আনুগত্যের যে সম্পর্ক মূলত আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কে আরো সমৃদ্ধ করছে। এরপর তিনি আমাদেরকে আরেক স্থানে উপদেশ দিচ্ছেন যে তোমরা দুটি বিষয়ের প্রতি দৃষ্টি রাখো। প্রথম কথা হচ্ছে তোমরা সত্যিকার মুসলমানের দৃষ্টান্তে পরিণত হয়ে দেখাও, আর দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর অর্থাৎ ইসলামের সৌন্দর্য এবং এর যে উৎকর্ষতা একে পৃথিবীতে ছড়িয়ে দাও, তবলিগ করো, এই বাণী পৌঁছাও, প্রচার করো। যখন আমাদের নিজেদের জ্ঞান দুর্বল হবে, কম হবে, তখন আমাদের ব্যবহারিক যে অবস্থা এগুলো চিন্তার কারণ হবে যে আমরা মানুষের জন্য কিভাবে আদর্শে পরিণত হতে পারি, আমরা কিভাবে ইসলামের বাণী এবং ইসলামের উৎকর্ষতা এবং সৌন্দর্য কিভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরব এবং প্রচার করব। এরপর তিনি আরেক স্থানে বলেন, আমাদের জামাত এই দুঃখ পৃথিবীর সকল দুঃখ বেদনার চেয়ে নিজেদের উপর প্রয়োগ করে যে আমাদের মাঝে তাকওয়া আছে কিনি, সবচেয়ে বড় দুঃখ এবং বেদনা এটি হওয়া উচিত। অতএব এজন্য কোনো দীর্ঘ বক্তৃতার প্রয়োজন নেই, দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন নেই, প্রত্যেকে নিজের আত্মবিশ্লেষণ করে দেখতে পারে যে পার্থিব দুঃখ কষ্ট তার কাছে ভারী নাকি ধর্মের উন্নতির যে দুঃখ এটি তার কাছে বড়, আর এই দুঃখ শুধু নিজের জন্যই নয়, নিজের সন্তান সন্ততির মাঝেও সৃষ্টি করতে হবে। খোদাতালার ভয় এবং খোদাতালার সন্তুষ্টি অর্জনের প্রতি মনোযোগ রয়েছে কি নেই? যখন পার্থিব কোনো বিষয় আসবে তখন খোদাতালার সন্তুষ্টিও পিছনে পড়ে যায়। তিনি এক স্থানে বলেন, অবৈধ দৈনন্দিন কার্যক্রমে অন্যায়, ক্রোধ এবং রাগ থেকে মুক্ত হওয়া, এটিও তাকওয়ার একটি শাখা। যেসব মানুষ সামান্য সামান্য কথায় রেগে যায়, তাদের নিজেদের অবস্থার প্রতি মনোনিবেশ করা উচিত, তারাও তাকওয়া থেকে দূরে সরে যাচ্ছে। আমি কয়েকটি উপদেশ আপনাদের সামনে রাখলাম যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের করেছেন বা আমাদের বলেছেন। এ কথার প্রতি যখন আমরা অভিনিবেশ করব, পরিধান করব, মনোযোগ দিব, তখন তার আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক এবং ভালোবাসা আমাদের সমৃদ্ধ করবে। কিভাবে এবং কত বেদনার সাথে তিনি আমাদের ইহ এবং পরকালের জন্য চিন্তা করতেন। একজন পিতার চেয়ে তিনি আমাদের জন্য চিন্তিত এবং উৎকণ্ঠিত। একজন মমতাময় মায়ের চেয়েও বেশি তিনি আমাদের জন্য অস্থির এবং ব্যাকুল। বারবার তিনি আমাদের উপদেশ দেন যে কিভাবে, যে কোনো না কোনো ভাবে যেন আমরা আমাদের ভুল পথ থেকে মুক্ত করে খোদা তালার সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারেন। এই চিন্তা এবং ভালোবাসার বহিঃপ্রকাশের পর কোনো কারণ নেই যে প্রত্যেক আহমদী বলে দাবিকারী ব্যক্তি তার সঙ্গে সম্পর্ক এবং আনুগত্যের উন্নত মান না করবে। এর কোনো কারণ নেই, যাতে সে ইহ এবং পরকালকে সুনিশ্চিত করতে পারে। এরপর আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পর আমাদের মাঝে খেলাফতের ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন এবং খেলাফতের ব্যবস্থাপনাও সেই কাজকেই সম্মুখে এগিয়ে নিয়ে যাবে যা আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের উপর অর্পণ করেছিলেন। এ সূত্রে খেলাফতের সঙ্গেও ইখলাস, নিষ্ঠা এবং আনুগত্যের সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখতে পারব। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন, সত্যিকার অর্থে মুসলমানদের দৃষ্টান্তে পরিণত হ, আর ইসলামের বাণী পৃথিবীতে প্রচার করতে হবে। যুগ খলিফার হাতে প্রত্যেক আহমদী বয়াতের অঙ্গীকার করে থাকেন, অতএব এই অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। এবং এজন্য খেলাফতের পক্ষ থেকে যেসব নির্দেশনা প্রদান করা হয়, যেসব উপদেশ দেয়া হয়, যে প্রোগ্রাম বা কর্মসূচি দেয়া হয়, তার উপর আমল করে এই অঙ্গীকার পালন করা যেতে পারে। বয়াতের সময় প্রত্যেক আহমদী এই অঙ্গীকার করেন, বয়াতের এসব শর্ত পালন করবে সে। আর যুগ খরিফা যেসব মারুফ সিদ্ধান্ত প্রদান করবেন তার উপর আমল করবে। যেমনটি আমি বলেছি, যুগ খলিফার কাজও হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাজ, আর তার উপদেশকে মানুষের সামনে প্রচার করা, ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো। যখন প্রত্যেক আহমদী এই চেতনাসম্মতভাবে নিজেকে গড়ে তুলবে, তখনই সত্যিকার আনুগত্যের মান প্রতিষ্ঠা পাবে, তখনই জামাতের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত হবে, তখনই তবলিগের নিত্য নতুন ক্ষেত্র প্রশস্ত হবে। প্রত্যেকে যদি একথা বলে যে হযরত মসীহ মওউদের সাথে আমার সম্পর্ক, ভ্রাতৃত্ব এবং বিশ্বাস রয়েছে এবং আমি আপনার আনুগত্য করি, তারপর যদি সে নিজ নিজ পথ নির্বাচন করতে আরম্ভ করে, তাহলে কখনো উন্নতি হতে পারে না। আহমদীয় জামাতের সৌন্দর্য এতেই নিহিত যে এর মধ্যে, অর্থাৎ জামাতে আহমদীয়ার মাঝে খেলাফতের ব্যবস্থাপনা রয়েছে। আর যে সম্পর্ক, প্রত্যেক আহমদীর যে সম্পর্ক হযরত মসীহ মওউদের সঙ্গে রয়েছে, এ কারণে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস, এই সম্পর্ককে পরবর্তীতে খেলাফতের সাথেও বজায় রাখা প্রয়োজন। যখন আলমেরাতে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা, সেখানে আমি মসজিদের বরাতে সংক্ষিপ্ত কিছু কথা বলেছিলাম, ইসলামের শিক্ষা এবং মসজিদের গুরুত্ব এবং আহমদীদের দায় দায়িত্ব সম্পর্কে আমি বলেছি। তখন একজন মরক্কন অতিথি, মহিলা অতিথি, একথা প্রকাশ করেছেন যে খলিফার কথা তো খুবই ভালো, কিন্তু এখন আমরা দেখব যে এখানে বসবাসকারী আহমদিরা এই কথার উপর কতটুকু আমল করেন এবং শান্তি প্রেম প্রীতি ভালোবাসার পরিবেশ কতটা সৃষ্টি করতে পারেন। অতএব মানুষের দৃষ্টিও আপনাদের উপর রয়েছে, এই জন্য নিজেদের অবস্থা সম্পর্কে আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত। মানুষ খেলাফতের বরাতে অনেক দৃষ্টি রাখবে, এই জন্য শুধুমাত্র বয়াতের অঙ্গীকার করাই যথেষ্ট নয়, নিজেদের সংশোধনের জন্য এবং তবলিগের জন্য আমলের প্রয়োজন, ব্যবহারিক অনুশীলনের প্রয়োজন, সর্বত্র সকল শ্রেণীতে নিজেদের ঐক্যকে ধরে রাখার জন্য, ঐক্য প্রতিষ্ঠিত রাখার জন্য এবং এক হাতের ইশারায় ওঠা বসার জন্য খেলাফতের আনুগত্য করাও প্রয়োজন। এ যুগে আহমদীরা অত্যন্ত সৌভাগ্যবান যেখানে আল্লাহ তাআলা আধুনিক সুযোগ সুবিধা এবং বিভিন্ন আবিষ্কারাদি ঘটিয়েছেন, সেখানে আহমদীদেরকেও এসব সুযোগ সুবিধা প্রদান করেছেন। ধর্ম প্রচারের জন্য জামাতকে এসব সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন, টিভি, ইন্টারনেট এবং ওয়েবসাইট ইত্যাদিতে, যেখানে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের লেখা বা রচনা সমগ্র আছে। আমরা যখন মন চাই তখনই এসব জিনিস পেতে পারি, বিভিন্ন ভাষায় এগুলো আমরা শুনতেও পারি, দেখতেও পারি, অর্থাৎ পড়তেও পারি। সেখানে যুগ খলিফার নসিহত এবং খুতবাগুলো আমরা শুনতে পারি এবং পড়তে পারি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের লেখার ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস, এবং এর উপর ভিত্তি করেই তিনি এসব বই পুস্তক রচনা করেছেন যা পৃথিবীতে আজ এমটি এর মাধ্যমে সর্বত্র পৌঁছে যাচ্ছে বা পৌঁছাচ্ছে, যা জামাতকে এক হাতে ঐক্যবদ্ধ হওয়ার এক নতুন ধারণা দিয়েছে, নতুন রূপ দিয়েছে। অতএব আপনাদের মধ্যে হতে প্রত্যেকের এই বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত এবং এই বিষয়টি প্রত্যেকের প্রয়োজন রয়েছে, অর্থাৎ এমটি এর সঙ্গে নিজেদের সম্পর্ক গড়ে তুলুন যাতে আপনারা এই ঐক্যের অংশে পরিণত হতে পারেন, এই একতার অংশে পরিণত হতে পারেন। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে জুমার খুতবা শোনার প্রতি বিশেষভাবে মনোযোগ দিন। প্রত্যেক পরিবার নিজের ঘরে জরিপ চালিয়ে দেখুন, প্রত্যেক ঘরের প্রত্যেক সদস্য খুতবা শুনেছে না শুনেনি। যদি স্ত্রী খুতবা শুনে আর স্বামী না শুনে তাহলেও কোনো লাভ নেই, আর যদি পিতা খুতবা শুনে আর মা এবং সন্তানরা না শুনে তবেও কোনো ফায়দা নেই। এই ব্যবস্থা এবং এই ঐক্যে পরিণত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা প্রবর্তন করেছেন, এর মাধ্যমে একই সময়ে বিশ্বের সকল প্রান্তে খলিফায়ে ওয়াক্তের আওয়াজ পৌঁছে যায়। এর অংশে পরিণত হওয়া প্রত্যেক আহমদীর জন্য আবশ্যক, অতএব এই বিষয়ের প্রতি মনোযোগ দিন। যদি এটি আমরা না জানি যে কি বলা হচ্ছে তাহলে আনুগত্য কি করে হবে? কথা শুনবেন তাহলে আনুগত্যের যোগ্য হবেন। অতএব এসব বিষয়ের সন্ধান করুন, সেসব কথা সন্ধান করুন যার আনুগত্য করতে হবে, নতুবা এগুলো শুধুমাত্র দাবি হবে, মৌখিক দাবি আর বাহ্যিক ঘোষণা হবে মাত্র। ইজতেমায় দাঁড়িয়ে বা বয়াতের সময় এই ঘোষণা করা যে আপনি মারুফ যে সিদ্ধান্তই প্রদান করুন না কেন, আমরা তার অনুসরণ করা, আনুগত্য করা অবশ্য জ্ঞান করব। আর মহিলারা হয়ে থাকলে তারা নিজেদের ভাষায় বলবে যে আনুগত্য অবশ্য করব, অথবা আহমদীয় খেলাফতের দৃঢ়তার জন্য আমরা চেষ্টা করতে থাকব। আল্লাহ করুন প্রত্যেক পরিবার যেন এই বিষয়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করে, আর আল্লাহ তাআলা আমাদের তরবিয়তের জন্য যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন এর থেকে যেন আমরা পরিপূর্ণরূপে লাভবান হই। আর শুধুমাত্র তরবিয়তই নয়, বরং ইসলামের শিক্ষা প্রচারের ক্ষেত্রেও অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি কোনো কারণে লাইভ বা সরাসরি খুতবা নাও শুনতে পারেন তাহলে রেকর্ডিং শুনতে পারেন, ইন্টারনেটে খুতবাগুলো আছে, এসব আরো অনেক অনুষ্ঠান হয়ে থাকে, বিশেষভাবে খুতবা এবং বিশেষ বিশেষ অনুষ্ঠান আদি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, যেখানে আপনারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সঙ্গে বিশেষ সম্পর্ক বন্ধনে আবদ্ধ হবেন, সেখানে তারপর যে খেলাফতের প্রবর্তিত ব্যবস্থাপনা রয়েছে এর সঙ্গে যেন সুদৃঢ় সম্পর্ক হয় আর আনুগত্যের দৃষ্টান্ত উপস্থাপনকারী হন, আর এই সম্পর্ক এবং এই আনুগত্য পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আল্লাহ তাআলার আনুগত্যকারী এবং তার সন্তুষ্টি অর্জনকারী বানাবে। আল্লাহ তাআলা সবাইকে এর তৌফিক দান করুন। নামাজের পর আমি একটি গায়েবানা জানাজা পড়াব, যা আমাদের মুরব্বী মোকারম মোহাম্মদ হাফেজ ইকবাল ওয়ারায়েত সাহেবের, যিনি গত 2 অক্টোবর এক দুর্ঘটনায় 49 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 অক্টোবর তিনি সকালবেলা একাই তার পিতৃপুরুষের গ্রাম চাকনৌপনিয়ার নিজের চাচার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন। ভালোয়ালের কাছে রেল লাইন ক্রস করার সময় তিনি সম্ভবত দেখেননি ট্রেন আসে এবং তিনি তার গাড়িকে ছেস্টে নিয়ে যায়, সংঘর্ষ হয়। বাহ্যিকভাবে তার কোনো আঘাত লাগেনি। পুলিশ পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে, অ্যাম্বুলেন্স ডেকে পাঠানো হয় বা গাড়ি চেয়ে পাঠানো হয়, তাকে দ্রুত হাসপাতালে পৌঁছানো হয়, কিন্তু হাসপাতালে গিয়েও তার শেষ রক্ষা হয়নি, তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। হাফেজ সাহেব মোহাম্মদ ইকবাল সাহেবের দাদা, নাম ছিল চৌধুরী ফজল আহমদ সাহেব, তার বড় দাদা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবী ছিল, তার নাম ছিল চৌধুরী আল্লাহ বক্স সাহেব। 1901 সনে তার বড় দাদা বয়াত গ্রহণ করেছিলেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার বড় দাদার নাম রসুল বক্স ছিল, তার পূর্বের নাম তা পাল্টে আল্লাহ বক্স রেখেছিলেন। তার পিতা চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ ওয়ারায়েত সাহেব রিটায়ারমেন্টের পর ওয়াকফ করে দীর্ঘদিন জামাতের বিভিন্ন অফিসে কাজ করেছেন রাবোয়াতে। হাফেজ সাহেব অর্থাৎ মুরব্বি সাহেব প্রাথমিক শিক্ষা তিনি রাবোয়াতেই গ্রহণ করেন, এরপর তিনি কোরআন হেফজ করেন। স্কুলের শিক্ষা সমাপনান্তে তিনি জামে আহমদিয়াতে ভর্তি হন। এছাড়া তিনি আরবি ফাজেল এবং উর্দুতে ফাজেল ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন স্থানে পাকিস্তানে তিনি কর্মরত ছিলেন। বর্তমানে তিনি এতিমদের যে দেখাশোনার যে কমিটি রয়েছে জামাতে, সেই কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার 5 সন্তান, 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 ছোট, একজনের বয়স হচ্ছে 17, আরেকজনের বয়স 10। তার ভাই মোহাম্মদ তাহের মেহাদি ইমতিয়াজ সাহেব, তিনিও মুরব্বি সিলসিলা এবং বর্তমানে জিয়াউল ইসলাম প্রেস রাবোয়ার ম্যানেজার। কিন্তু আল ফাজল উপর যখন বিধিনিষেধ আরোপ করা হয়, তখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তখন কয়েক মাস ধরে বা দীর্ঘদিন ধরে তিনি জেলে বন্দী আছেন। আল্লাহ তাআলা দ্রুত তার মুক্তির ব্যবস্থা করুন, কেননা আদালত অত্যন্ত ভীতু। জজ প্রথমে জামিন দিয়েছিল, পরবর্তীতে মৌলবীদের ভয়ে তা ক্যান্সেল করে দেয়। আল্লাহ তাআলা তাদেরও ইনসাফ করার তৌফিক দিন, আর যেসব নিষ্পাপ জেলে বন্দী আছেন দ্রুত আল্লাহ তাআলা তাদের মুক্তির ব্যবস্থা করুন। একটি জামাতের প্রেসিডেন্ট রয়েছেন মাহবুব আহমদ রাজকী সাহেব, যিনি সাদুল্লাপুর জামাতের প্রেসিডেন্ট। তিনি বলেন, 2003 সনে সাদুল্লাপুরে যখন জামাতের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, খারাপ ছিল, তখন হাফেজ ইকবাল সাহেবের পোস্টিং হয় মুরব্বি হিসেবে। তিনি আহমদী মোখালেফদের বিরুদ্ধবাদীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। এ কারণে শুধুমাত্র বিরুদ্ধবাদীরা বিরোধীদের থেকেই বিরত হয়নি, বরং একজন অনেক বড় বিরুদ্ধবাদী যে নেতৃস্থানীয় ছিল, সে আহমদীয়দের বিরোধিতা করার কারণে ক্ষমাও চেয়েছিল। এই দিক থেকেও তিনি তাদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রক্ষা করেছেন, সম্পর্ককে আরো দৃঢ় করেছেন। এটি ভিন্ন কথা যে পাকিস্তানে ভয়ের কারণে, মোল্লাদের ভয়ে বা সমাজের ভয়ভীত হয়ে অনেক বড় একটি শ্রেণী তারা আহমদিয়াতকে পছন্দ করেন এবং এর বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে একে অপছন্দ করেন, কিন্তু প্রকাশ্যে তারা ঘোষণা দিতে পারেন না। তবে আল্লাহ তাআলা ছোট ছোট এলাকায় এমন ব্যবস্থা করে থাকেন, এমন সুযোগ সৃষ্টি করে থাকেন যেখানে মানুষ প্রকাশ্যে স্বীকৃতিও দেয়। তিনি যে অফিসে বর্তমানে কর্মরত ছিলেন বা জামাতে সেবা করছিলেন সেখানকার একজন কর্মী মজিদ সাহেব বলেন যে হাফেজ সাহেব মুরব্বী হিসেবে যেখানেই কর্মরত ছিলেন সেখানকার সদস্যদের সঙ্গে মৃত্যুকাল পর্যন্ত যোগাযোগ বহাল রেখেছেন। মানুষ তার কাছে আসতেন, পরামর্শ নিতেন এবং তিনি তাদের সাহায্যও করতেন। তার এটি অনেক বড় গুণ ছিল। কেন্দ্রের অর্থ সাশ্রয় করার প্রতি তার চেষ্টা ছিল, কেন্দ্রের অর্থ যেন সঠিক জায়গায় বা যথাযথ স্থানে খরচ হয়। আর বিধবাদের গৃহ নির্মাণের জন্য তিনি যথাসম্ভব যতটুকু তার সাধ্য ছিল তিনি চেষ্টা করতেন, এবং এই চেষ্টাও করতেন যেন অল্প মূল্যে ঘর বানানো সম্ভব হয়। অনেক সময় যেখানে নির্মাণ কাজ হতো সেখানে যদি তিনি ঘটনাচক্রে পৌঁছে যেতেন তিনি সেখানে গিয়ে নিজেই মিস্ত্রিদের সাথে কাজে লেগে যেতেন। লন্ডনে অবস্থিত আমাদের রাশিয়ান ডেস্কের খালেদ সাহেব বলেন তিনি তার সহপাঠী ছিলেন, অত্যন্ত অতিথি সেবক এবং নিষ্ঠাবান বন্ধু ছিলেন। তিনি বলেন একটি বিশেষ কথার অভিজ্ঞতা আমার হয়েছিল, তার তবলিগের খুবই আগ্রহ এবং উদ্দীপনা ছিল। সম্ভবত যখন তিনি সাদেকাবাদ বা সাদুল্লাপুরে কর্মরত ছিলেন সেখানে একটি রাশিয়ান কোম্পানি কোন প্রজেক্টে কাজ করছিলেন। তিনি রাশিয়ান ভাষা জানতেন না, তা সত্ত্বেও তিনি তাদের তবলিগ করতেন। এবং খালেদ সাহেব যেহেতু রাশিয়াতে থেকে ভাষা শিখেছিলেন, যখন তিনি পাকিস্তান যান তখন তার কাছ থেকে তিনি কিছু বাক্য শিখেন। এরপর তিনি নিজেই রুশ ভাষার কিছু বাক্য উর্দুতে লিখে রাখেন, উর্দু ফোনেটিকে লিখে রাখেন, এজন্য যাতে সে তবলিগ করতে পারেন। এই উদ্যম এবং উচ্ছ্বাস ছিল তার তবলিগের জন্য। আল্লাহ তাআলা সব মুরব্বীকে তৌফিক দান করুন, তারা যেন নিত্য নতুন তবলিগের নিত্য নতুন পথ সন্ধান করেন। অবস্থা এবং পরিস্থিতি যাই হোক না কেন, তারা যেন নিত্য নতুন তবলিগের পথ খুঁজে বের করেন। আল্লাহ তাআলা মরহুম হাফেজ সাহেবের সঙ্গে ক্ষমা এবং দয়ার আচরণ করুন, তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার স্ত্রী সন্তানদের ধৈর্য এবং উদ্যম দান করুন এবং তার
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ